الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب فقال النبي صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله مستيقنا بها قلبه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم حضرات علماء الكرام আমার নবীজির সুন্নতের আশেক মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন এবং আমাদের সকলের হেদায়েতের ফয়সালা করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি আল্লাহর হুকুম মতো নবী আলাইহিস সালামের সুন্নত মতো চলার তৌফিক দান করে। সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা দীর্ঘ বয়ান শুনেছেন, অনেকে ক্লান্ত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এই জন্য আমি লম্বা কোনো কথা বলবো না। সংক্ষেপে কিছু কথা বলে পুরস্কার বিতরণে আছে, পাগলি আছে, দোয়া আছে, সেইগুলোতে চলে যাব। আবার কথাটা এই, নবী আলাইহিস সালাম বলে গেছেন আমার মৃত্যুর পরে তোমরা অনেক দল উপদল দেখতে পাইবা, অনেক রকম ফেরকা বেরোবে। তো নবীজি বলতেছেন কোন ফেরকায় যোগদান করবে না, তালাশ করো কারা সুন্নত সুন্নত করে, সুন্নতের দিকে দাওয়াত দেয়, তাদের সাথে জুড়ে যাও, ওদের সাথে জুড়ে থাকবে। এটা হাদিসের তর্জমা শুনাইলাম। ফাইন্নাহু মারি আয়ুশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন। তো আমরা বিভিন্ন দল উপদল দেখতে পাইতেছি এবং ইসলামের যে দুটো সাইড, একটা হল কলবের বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ইমানে মুফাসসাল পড়েন না আপনারা? এইখানে সাতটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো মনে প্রাণে বিশ্বাস করার নাম হল ইমান। আর এর কোন একটা সন্দেহ করা, অবিশ্বাস করা, অস্বীকার করা, এর নাম হল কাফের, বেঈমান। কোন একটা মমিন হওয়ার জন্য সবগুলো মানতে হবে, এখানে সাতটা পয়েন্ট আছে, সবগুলো মানতে হবে। কাফের হওয়ার জন্য সবগুলো অস্বীকার করার দরকার নেই, কোন একটা পয়েন্ট যদি কেউ অস্বীকার করে কি হয়ে যাবে, যেন সাতটার একটা আছে, ওয়ারুসুলিহি আছে কিনা, মালাইকাতি ও কুতুবি, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু কয়েকটা পয়েন্ট আছে। রুসুলের মধ্যে একটা পয়েন্ট হল তামাম নবী রসুলগণ মাটির তৈরি মানুষ, কেউ নূরের তৈরি ফেরেশতা না, কোন নবী রসুল আগুনের তৈরি জিন না, কোন নবী রসুল আগুনের তৈরি জিন না, আবার নূরের তৈরি ফেরেশতা না, কি তাহলে মাটির তৈরি মানুষ, বাপ মা হয়ে দুনিয়াতে আসছে, বাপ মা হয়ে তারা বাপ মা হয়ে আসে, তারা আবার নূরের তৈরি হবে শুনলে। তাছাড়া আল্লাহ তো মাটির তৈরি মানুষকে সবচেয়ে মর্যাদা দিচ্ছেন, দিচ্ছেন না, হয়তো আদমকে সেজদা করার জন্য সবাইকে হুকুম করেন নাই, তো সেখানে তো বুঝাই দিলেন যে আমি মাটির তৈরি আদমকে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতারা তো সেজদা করল নূরের তৈরি ফেরেশতা, তারা যদি শ্রেষ্ঠ হয়তো তো সেজদা করল কেন? আমি বুঝাইতেছিলাম যে রুসুলি আপনি তামাম নবী রসুলদেরকে মানবেন, সবার নাম আমরা জানি না, সোয়া লক্ষ নবী রসুল আসছে, সবার নাম আমরা, কিন্তু আমাদের ইজমালি ভাবে বিশ্বাস করতে হবে যত নবী রসুল আল্লাহ পাঠাইছে আমি সবাইকে বিশ্বাস করলাম, নাম জানার দরকার নেই, নাম কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, খালি বিশ্বাস করেন। অকুতুবিহি, আল্লাহ আসমান থেকে যত কিতাব নাজিল করছেন, শুধু আমাদের কোরআন নাজিল করছেন না আরো কিতাব নাজিল করছেন, আমি ওইগুলো বিশ্বাস করলাম, সেই কিতাবের নাম আপনার জানার দরকার নেই, ওই কিতাবে কি লেখা আছে আপনার দরকার নেই, আপনার দরকার কোরআনে কি আছে, আপনাকে তো ওইগুলোর উপরে চলতে বলা হয় নাই। তো আমি বলতেছিলাম এই সাতটার প্রত্যেকটার ব্যাখ্যা আছে, রুসুলের মধ্যে এক নম্বর ব্যাখ্যা ওনারা মাটির তৈরি মানুষ, ওনারা গুনামুক্ত। আর কোন মুসলমান কইল যে ওনারা নূরের তৈরি, তাহলে ইমানের সাথে সংঘর্ষ হয়ে গেল, তার ইমান নষ্ট হয়ে গেল, বা বলল তারা গায়েব জানে অদৃশ্যের খবর জানে, তখন ইমান নষ্ট হয়ে যাবে। গায়েবের খবর একমাত্র কে জানে? আল্লাহ জানেন। নবীজি অতরুক জানেন যতরুক আল্লাহ জিব্রাইলের মারফতে জানাই দিচ্ছেন, অতরুক জানেন, তিনি আবার আমাদেরকে জানাই দিচ্ছেন, আল্লাহ ওনাকে যা জানাইছে তা তো উনি ঘাটতি করে বসে থাকে নাই, উম্মতকে শিক্ষা দিচ্ছেন, কিয়ামতের আগে ইমাম মাহদি আসবে, ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নাজিল হবে, এগুলো আমরা জানি না, দাব্বাতুল আরদ বের হবে, হ্যাঁ এগুলো আমরা বিশ্বাস করি না, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থাকবে, মিজান নামক দাড়িপাল্লা থাকবে, আমলনামা উড়াই দেওয়া হবে, কেউ ডাইন হাতে পাবে কেউ বাম হাতে পাবে, পুল সেরাত থাকবে দোজকের উপর দিয়ে, ওটা পার হয়ে জান্নাতে দেখতে হবে, এগুলো সব গায়েবের কথা না? এই গায়েবের কথাগুলো নবীজি পাইলেন কোথায়? একা একা জানছেন না আল্লাহ জানাইছে? তিনি আবার আমাদেরকে জানাই দিচ্ছে, তো আমরা কি গায়েব জান্নাল হয়ে গেলাম? আংশিক কিছু নবীদিকেও জানানো হয়েছে আমরাও জানি, এতে গায়েব জান্নাল বলে না, সকল গায়েব যিনি জানেন তিনি গায়েব জান্নাল, তিনি কে? আল্লাহ। তাহলে কেউ তো মনে করে আমাদের নবী গায়েব জানে বা অমুক পীর সাহেব গায়েব জানে, তার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে গেলে সব শেষ, ইমান নষ্ট হয়ে গেলে সব শেষ। এবং হাদিসে আসছে কেয়ামতের আগে যে ফেতনাগুলো আসবে ওর অধিকাংশ ইমান বিধ্বংসী ফেতনা। আপনারা উঠাউটি করেন কেন? হ্যাঁ, আমি তো বললাম যে খুব সংক্ষিপ্ত কথা হবে, একটু কষ্ট করে বসে। কেয়ামতের আগে যে ফেতনা আসবে ইমান বিধ্বংসী, নতুন নতুন কথা শুনবেন, কিন্তু আপনি আগের থেকে বিশ্বাস করবেন না। এই কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, এটা হল পুরা ইসলামের পাওয়ার হাউস। পুরা ইসলাম ধর্ম রক্ষা করার জন্য এটা কি পাওয়ার হাউস, হেডকোয়ার্টার। এটা থাকলে মসজিদে ইমাম পাবেন, খাঁটি ইমাম পাবেন, এটা থাকলে মাহফিলে খাঁটি বক্তা পাবেন, এটা থাকলে খানকার মধ্যে খাঁটি পীর পাবেন, এটা থাকলে তবলিগে বের হইতে হলে খাঁটি আলেম পাবেন। আলেমের সাথে তবলিগ করতে হবে, আর না দিন বুঝবেন না, উল্টা বুঝবেন। সার কথা, যে কোনো কাজ করতে দেবেন ওই লোকটা কোথেকে তৈরি হয়েছে? কবে মানুষের কোন আলিয়া থেকেও না, কোন কলেজ ভার্সিটিও না, হেডকোয়ার্টার। তাহলে আপনারা একটা কাজ যদি করেন, যে কওমি ওলামা, কওমি মাদ্রাসা, এটার সাথে যদি মোহাব্বত রাখেন আর এখানে আসা যাওয়া করেন, যখনই দাওয়াত পান চলে আসেন, তাহলে ইনশাআল্লাহ সবচেয়ে দামি জিনিস হল ইমান, এটা নষ্ট হবে না, এটা নষ্ট হবে না। একটু আগে মাওলানা জামালউদ্দিন সাহেব বলে গেছেন, সর্বনিম্ন জান্নাতিকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে, সর্বনিম্ন। তাহলে ইমান কত মূল্যবান জিনিস, আর ইমান নষ্ট হয়ে গেলে তার নামাজও কোনো কাজে লাগবে না, রোজাও কোনো কাজে লাগবে না, কোরআন তেলাওয়াত কাজে লাগবে না, হজও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না, মাদ্রাসা বানাইছিল তাও কাজে লাগবে না, মসজিদ বানাইছিল কোনো কাজে লাগবে না। ইমান নষ্ট হইলে সব বাতিল, কারণ ইমান যদি আল্লাহর দরবারে বাতিল হয়ে যায় তার কোনো কিছু কবুল হবে না, তার বেস্তে যাওয়ার কোন রাস্তা নেই। তো হাদিস দ্বারা বোঝা যায় শেষ জামানায় ইমানের উপরে মুসিবত বেশি আসবে, ইমানের উপরে মুসিবত। নবীজি বলেন, ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরা। বহুত মানুষ সকালে মুমিন ছিল বিকালে কাফের হয়ে যাবে, আবার অনেক মানুষ বিকালে মমিন ছিল সকালে কাফের হয়ে যাবে। কেমনে? ওই যে নতুন নতুন কথা আসতে থাকে বিভিন্ন লোকের মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে, ওইগুলো না জানে বিশ্বাস করে, ওলামায়ে কেরামকে জিজ্ঞেস না করে ওটা বিশ্বাস করে, তখন তার ইমান কি হয়ে যায়? একটা গলত আকিদার কারণে, একটা ভুল বিশ্বাসের কারণে পুরা ইমানটা নষ্ট হয়ে যায়। দুধের মধ্যে দুধ নষ্ট হওয়ার জন্য কি বেশি চিনা পড়া লাগে? না, অল্প চিনা পড়লেও দুধ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অল্প পড়লে নষ্ট হয়ে যায়। ঠিক একটু ইমান বিধ্বংসী কাজ যদি কেউ করে, তার ইমান নষ্ট হয়ে যাবে। বর্তমান জামানায় অনেক নতুন নতুন কথা আসতেছে, যেগুলো বিশ্বাস করলে ইমান থাকবে না। যেমন একটা কথা শোনা যাইতেছে যে হেদায়াত আল্লাহর হাতে না, আউযুবিল্লাহ, কোরআন শরীফে অন্তত 80টা আয়াত আছে হেদায়াত কার হাতে? আল্লাহর হাতে। কোন নবী রসুলের হাতে না, কারো হাতে না। আমাদের নবী কত চেষ্টা করলো চাষাকে কালেমা পড়ানোর জন্য, আব্দুল আবু তালেবকে পারছে? ইব্রাহিম খলিলুল্লাহ কত চেষ্টা করলো তার আব্বাকে কালেমা পড়াইতে, পারছে? নূহ আলাইহিসসালাম কত চেষ্টা করলো তার ছেলে কিনানকে কালেমা পড়াইতে, পারছে? লূত আলাইহিসসালাম কত চেষ্টা করলো তার বিবিকে কালেমা পড়াইতে, পারছে? তো হেদায়াত যদি নবীদের হাতে হয়তো তো নিজের বাপকে তো আনতে পারল না খাটির দিনের উপরে, চাষাকে আনতে পারল না, ছেলেকে আনতে পারল না, কেন? তাহলে কুফরি কথা না? অথচ এটা আজকাল বলা হইতেছে, জনৈক তবলিগের একজন নেতা তিনি এই কথা বলতেছেন, এবং তার অনেক অনুসারী পয়দা হয়ে গেছে, অনেক অনুসারী পয়দা হয়ে গেছে যারা টঙ্গী ময়দানে ওলামায়ে কেরামকে রক্তাক্ত করছে। তবলিগে শিখায় ইকরামুল মুসলিমিন, তাদেরকে রক্তাক্ত করা শিখায়? তাহলে কোন তবলিগ? ওলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, নবীর নায়েব, তাদেরকে আপনি কতল করে, হত্যা করে আপনি কি ইসলাম শিখবেন? হ্যাঁ, তো তাদের নেতা কইতেছে হেদায়াত আল্লাহর হাতে না, তাদের নেতা কইতেছে অমুক নবী এই ভুল করছে, অমুক নবী এই ভুল করছে, বিভিন্ন নবীর ভুল আবিষ্কার করতেছে। নবীদের কোন ভুল আছে নাকি? তুমি কোত্থেকে আবিষ্কার করতেছে উনি জান? ইউসুফ নবী সম্পর্কে বলছে উনি আল্লাহ থেকে ওনার নজর ঘুরে গেছিল, হ্যাঁ, মখলুকের দিকে ওনার নজর চলে গেছিল, এই জন্য জেলখানায় শাস্তি বেশি হয়ে গেছে। উনি নবীদের ভুল ধরতে ধরতে আমাদের নবীরও ভুল ধরছে। কি ভুল ধরছে? ওনার সুন্নত ছিল অলিমাতে বিয়ে করলে অলিমা খাওয়াইতে হয় না, এটা সুন্নত নাকি ছিল খেজুর দিয়ে খাওয়ানো। হযরত জয়নাবকে যখন বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি রুটি আর গোস্ত খাওয়াইছিলেন, এতে ওই সাদা সিদা সুন্নতটা ছুটে গেছিল, ছুটে যাওয়ার কারণে তিনি বড় পেরেশানিতে পড়ছিলেন। বলেন না, রুটি গোস্ত খাওয়া এটা কি সুন্নতের পর খেলাফ? অথচ উম্মতের জন্য যত হাদিস আছে অলিমার ব্যাপারে, সব হাদিস আছে আউলিম আলাও বিশাতিন, তুমি অলিমা খাওয়াই দাও, বিয়ে করছো যখন অলিমা খাওয়াই দাও, কি দিয়ে? সাত। সাত মানে বাংলায় হলো বকরি, খাসি বকরি। উম্মতকে বলতেছে বকরি দিয়ে অলিমা খাওয়াও, তিনি যদি খাওয়ায় সুন্নতের বরখেলাভ হয় কেমনে, ভুল হয় কেমনে, আর তার জন্য পেরেশানি হয় কিভাবে হয়? এই লোক ধর্মীয় নেতা বলছে তার ভুল বলতে গেলে ঘন্টাকে ঘন্টা লাগবে, ঘন্টাকে ঘন্টা। এত গলত ব্যাখ্যা উনি দিচ্ছেন, মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন, আবার তাকে মানার জন্য কিছু লোক তৈরি হয়ে গেছে। উনি দোজখে গেলে আমরাও দোজখে যাব। দোজখ কি নানির বাড়ি নাকি? এত সহজ মনে করছে। শরিয়ত হল একটা আলেম যখন হকের উপর আছে তাকে মানো, যদি কোনো কারণে হকের থেকে সরে যায় তাকে মানতে পারবা না। ইসলামে কোনো ব্যক্তি পূজা নেই, ইসলামে কোনো ব্যক্তি পূজা নেই। দমকরে মানছি তো মানছি, গলত। জুনায়েদ বাগদাদির নাম শোনেন না? জুনায়েদ বাগদাদি অত বড় পীর ছিল, তার পীর গুমরা হয়ে গেছিল, জুনায়েদ বাগদাদির পীর, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, তার নাম আবু আবদুল্লাহ উন্দুলুসি, উনি খ্রিস্টান হয়ে গেছিল। এটা খ্রিস্টান মেয়ের পর নজর পড়ছিল, উনি সেই মেয়ের পরে আশেক হয়ে খ্রিস্টান হয়ে গেছিল। লম্বা কিস্তা, আমার উদ্দেশ্য হল কারোর কোন গ্যারান্টি নেই, কারোর কোন গ্যারান্টি নেই। হাদিস আছে, ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, যখন কেউ জিন্দা আছে তখন সে নিরাপদ না, সে যে কোনো ফেতনায় পড়তে পারে, সে বেঈমান হয়ে যেতে পারে। কোরআন শরীফে বালাম বিন বাউরের কিসসা বয়ন করছে, বালাম বিন বাউর এত বড় বুজুর্গ, হাত তোলার সাথে সাথে কবুল হয়ে যেত, একটা অন্যায় করছিল সে বেঈমান হয়ে গেছে। দশ পাড়ায় তার কিসসা আছে, কোরআন শরীফের দশম পাড়ায় এই বালাম বিন বাউরের কিসসা আছে। অনেক বড় বড় ব্যক্তি গুমরা হয়ে গেছে, তো তখন কি তাকে মানা হবে? কোরআন সুন্নার উপরে যখন কায়েম থাকবে তখন মানা হবে। দুনিয়ার সমস্ত আলেমরা বলতেছে তবলিগের এই নেতা কোরআন সুন্না অনুযায়ী কথা বলতেছেন না, ওনার কথা মন গড়া হইতেছে। পুরো দুনিয়ার ওলামারা বলতেছে, দেওবন্দ পুরো দুনিয়ার হেডকোয়ার্টার, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার হেডকোয়ার্টার দারুল উলুম দেওবন্দ, তারা লিখিত ফতোয়া দিয়ে দিছে জনার এই সমস্ত মন্তব্য, এই সমস্ত তাফসির মন গড়া, এবং এটাও তারা লিখছে ফতোয়া শেষে, জনার কার্যক্রম দেখে মনে হইতেছে উনি কোন একটা নতুন দল সৃষ্টি করতেছেন, উনি নতুন একটা দল সৃষ্টি করতেছেন যারা হকপন্থী না, আহলে সুন্নত জামাত না। এই উম্মত 73 ফেরকা হবে, 72 ফেরকা দোজখে যাবে, একটা বেহেশতে যাবে, ওই একটার নাম কি? আহলে সুন্নত আল জামাত। তো দারুল উলুম দেওবন্দ দুনিয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা, সেখানে সমস্ত উস্তাদরা মিলিয়ে ফতোয়া দিচ্ছে, সে লিখছে ওনার বয়ানগুলো শুনলে বুঝে আসতেছে উনি নতুন কোন ফেরকা তৈরি করতেছে। আগের তিন মুরব্বী তো মক্কার তবলিগ করে গেছে, মক্কার তবলিগ হাতে পায়ে ধরে মানুষকে আনা, ইনি করতেছে মদিনার তবলিগ। মদিনার তবলিগ হল জিহাদ, তরবারি নিয়ে হয় ইসলাম কবুল করো আর না গর্দান উড়াই দাও। উনার আগে যে তিনজন মুরব্বী গেল তাদের তরিকার উপর তো উনি নেই, তার তো মক্কি জিন্দিগি তবলিগ করছে, তারা ইকরামুল মুসলিমিন বলে গেছে, তাদের জামানায় কোন তবলিগওয়ালা আলেম তো দূরের কথা, তা পাবলিকেও থাপ্পড় দেয় নাই, আলেম তো দূরের কথা পাবলিকেও থাপ্পড় দেয় নাই, আর এই লোকের আমলে উল্লামা ইকরামের মাথা ভাঙা হয়েছে, সব আঘাতগুলো মাথায় করছে শহীদ করার জন্য, যদিও আল্লাহ তাদেরকে রক্ষা করছেন, তারা হাসপাতালে থেকে এক মাস দুই মাস চিকিৎসা হয়ে সুস্থ হয়েছে, দুই একজন মারা গেলে যেতে পারে, প্রায়জন সুস্থ হয়ে গেছে, কিন্তু এরা তো কতল করার নিয়েছে, অ্যাটাম্প টু মার্ডার, মাথায় মারছে কেন? অ্যাটাম্প টু মার্ডার, এটা সরকার কোন বিচার করে নাই, ওদেরকে আবার ইস্তেমা করতে দিয়ে পুরস্কৃত করছে, আবার ইস্তেমা করতে দিয়ে সরকার কি করছে? সরকার সবসময় বাতিলের পক্ষে থাকে, সবসময় বাতিলের সহযোগিতা থাকে, আল্লাহ হেদায়েত দান করুন, সরকারকে বোঝার তৌফিক দান করুন যে এই গ্রুপকে দিয়ে ইসলাম কায়েম হবে না। তারা কার পরামর্শ করতেছে তারাই জানে,
কি দরকার? যারা গলত কথা ছড়াইতেছে এদের তবলিগ করতে দিলে মানুষের ইমান তাজা হবে না ইমান নষ্ট হবে? আমি কথা বাড়াতে চাই না, আমি এতটুক বুঝাইতে চাইছিলাম যে এখন বেশিরভাগ কথা আসতেছে ইমান বিধ্বংসী। এই কুফরি কালাম থেকে যদি আমরা ইমান হেফাজত করতে চাই তো এই কমি মাসাগুলো হল নূহ আলাইহিসসালামের কিস্তি। এই মাসাগুলো কি? নূহ আলাইহিসসালামের কিস্তি। এখানে যাদের আসা যাওয়া আছে, মহাব্বত আছে, ছেলে দেয়, নিজে আসে, আমি আল্লাহর দরবারে 100% আশাবাদী সেই লোকটার ইমান নষ্ট হবে না, সেই লোকটার ইমান নষ্ট হবে না, আল্লাহ নিজে তার ইমানকে রাখতে পারবে। তাহলে আপনাদের কাছে আমার আবেদন, সন্তান দিয়ে, এক নম্বর সহযোগিতা সন্তান দিয়ে, দুই নম্বর আর্থিক সহযোগিতা করে, তিন নম্বর আল্লাহর কাছে দোয়া করে আপনারা এই মাদ্রাসার সহযোগিতায় পুরা জিন্দেগি থাকবেন, পুরা জিন্দেগি, যাতে এই মাদ্রাসার খেদমত রসিলায় আল্লাহ আমাদের ইমান রক্ষা করে, ইমানটা নিয়ে আমরা কবরে যেতে পারি। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ এরা হাত দেখাইছে, এরা কওমি মাসার সাথে জুড়ে ইমান রক্ষা করার জন্য রাজি আছে। আল্লাহ তুমি এদের ইমানকে রক্ষা করো, আমাদের সকলের ইমানকে রক্ষা করো, তমাম কুফর শরক থেকে হেফাজত করো। আমি আর ভয় লম্বা করতে চাই না, এটাই আবেদন, ছেলে দিয়ে আর্থিক সহযোগিতা করে, ওই আপনি মরে গেলে বিবি দান করবে, ছেলেরা দান করবে, এই অপেক্ষা করবেন না। আপনারটা আপনি করে যান, আপনারটা আপনি করে যান। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমাকে যে মাল ও দৌলত দিয়েছি আমি, এর মধ্যে তোমার একটা ভাগ আছে না? আপনার কোনো ভাগ নেই। আল্লাহ বলতেছে এটা সাথে করে নিয়ে আসো, এটা সাথে করে নিয়ে আসো। তো কেমনে সাথে করে নেবেন? কি টাকার বস্তা আপনার কবরে দিয়ে দিবে? এটা সাথে করে নেওয়ার তরিকা না। এই মাদ্রাসা পরিচালনায় সহযোগিতা করেন, আপনারটা আপনি সাথে করে নিয়ে গেলেন। এই মাদ্রাসাগুলো মনে করেন আল্লাহর ব্যাংক। কার ব্যাংক? এখানে মাসে মাসে 20 টাকা 10 টাকা দেন, তার মানে আপনি এখানে অ্যাকাউন্ট খুলছেন, খুলে আপনার অ্যাকাউন্টে কি করতেছেন? কিছু কিছু জমা করতেছেন। আল্লাহ এটাকে কত গুণ যে বাড়াবে এটা আমাদের ক্যালকুলেটারে আসবে না। হাসরের ময়দানে আপনার এই ছোট ছোট দানটাকে অনেক বড় আকারে বাড়ায় কঠিন বিপদের দিন আল্লাহ ফেরত দিবেন, আপনাকে বুঝাই দিবেন। কাজে ওই আয়াত বলতেছে তোমার অংশ তুমি সাথে করে নিয়ে আসো, ছেলে পেলের উপরে ভরসা করো না, তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তা আমার সংসার চলে না, আর বাপের জন্য দান খরচ করবো কখন? ওই ভরসা করেন না, আপনার হায়াতে যা পারেন মাসে মাসে কিছু কিছু এখানে দিতে থাকেন। আর যাদের পয়সা কড়িও নেই তারা অন্তত দোয়া করেন, আল্লাহ আমার তো কিছুই নেই, থাকলে আমি দান করতাম, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আছে আল্লাহ তুমি গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। ছাত্ররা যেন খানা পায়, শিক্ষকরা যেন বেতন পায়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। দোয়াটা করতে পারবেন না? এটা বড় সহযোগিতা। কোন এক লাইনে সহযোগিতা করেন, ছেলে পেলে দেন, আর্থিক দান করেন, দোয়া করেন, তাহলে এই মাদ্রাসায় জুড়ে থাকলেন, এই মাদ্রাসা কেয়ামতের ময়দানে আপনাদের পক্ষে সাক্ষী দিবে যেই লোক আমার পরিচালনার ব্যাপারে সহযোগিতা করছে, আল্লাহ একে জান্নাত দান করেন। এসব মাদ্রাসাগুলো তো জান্নাতের অংশ হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ সব জান্নাতের অংশ হয়ে যাবে। এরা যার জন্য সুপারিশ করবে সেও জান্নাত পেয়ে যাবে। কাজে এই ফেতনা জমানায় ইমান হেফাজত করার জন্য আমার আবেদন আপনারা জুড়ে থাকেন, এখানে প্রত্যেক মাসে প্রোগ্রাম হয় না, এখানে আসবেন, দুনিয়ার কামকাজ পিছনে ফেলে এই প্রোগ্রামে জুড়বেন। ওটা হলো আত্মার খোরাক। শুধু শরীরের খোরাক দিলে হবে, রুকে খোরাক দিতে হবে না, কল মরে গেলে তো সব শেষ। এই জন্য শুধু এই মাহফিল না, এই মাহফিলে আসছেন খুব ভালো, মাসিক যে প্রোগ্রাম গুলো হয় হাতে কলমে উজু নামাজ শিক্ষা দেওয়া হয়, ওগুলো তো আপনার জুড়বেন। যত লোক এখানে শুনেন আর দশ ভাইয়ের সাথে আলোচনা করবেন, এটাকে বলে তাবলিগ। এটা এই উম্মতের বিশেষ দায়িত্ব। কেন? যেহেতু ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে, অথচ আর কোন নবী আসবে না। ইসলাম কতদিন থাকবে? অথচ কোন নবী আসবে না। ঈসা আলাইহিসসালাম আসবেন কিন্তু নবী হিসেবে না, এই এই উম্মতের সদস্য হিসেবে আসবেন। উনি ওনার ইনজিল প্রচার করবেন না, বাইবেল প্রচার করবেন না, আমাদের নবীর সুন্নত প্রচার করবেন। যেহেতু ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে, আর কোন নবী আসবে না, এই জন্য নবীওয়ালা কাজটা বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন। আর এই কাজটার কারণে এই উম্মতকে টাইটেল দেওয়া হয়েছে তোমরা সর্বোত্তম উম্মত, এই কাজটার জন্য। তবে এই কাজের জন্য সময় ব্যয় করতে হবে, ওলামায়ে কেরামের সাথে জুড়ে এই কাজের জন্য তিন দিন সময় লাগান, এক সিল্লা সময় লাগান, সময় বের করতে হবে। এটা মোবাইল মাদ্রাসা, এই ফিক্সড মাদ্রাসায় আপনাদের পড়ার সময় নেই। এখন আপনারা এখন কর্মজীবী, আপনারা মোবাইল মাদ্রাসায় সময় লাগান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই দিনের সাথে জুড়ে থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।